বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি, ৩০ মাঘ এবং ফার্সি ১১ বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্সে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, পরমাণু সমঝোতার বৈধ দাবিগুলোর ব্যাপারে ইরানের গুরুত্ব আরোপ সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে বিবাহিত কিশোরীদের বিবাহ পরবর্তী অধিকার ভাবনা নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আবারও বলেছে ইরান। সরিয়ে দেওয়া হল আইসিসির চিফ প্রসিকিউটর বেনসুদাকে, ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্ত প্রশ্নের মুখে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ, পুলিশের লাঠিচার্জে পণ্ড। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন খেয়ে ফেলেছেন তৃণমূল নেতারা, রাজ্য বিজেপির দাবি। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই ইরানের উপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রমাণযোগ্য হতে হবে। গতকাল এক সাক্ষাৎকারে আব্বাস আরাকসি এসব কথা বলেন। এ সময় তিনি পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে ইরানের বর্তমান সরকারের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। আব্বাস আরাকসি পরিষ্কার করে বলেন, বহুজাতির অংশগ্রহণে সই হওয়া সমঝোতায় ইরানকে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে হলে তার আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আমেরিকাকে এইসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বাস্তবে, কথায় কিংবা কাগজে নয়, এবং আমরা যখন মনে করব নিষেধাজ্ঞা উঠে গেছে তখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হবে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। জেনারেল সারি জানান, সৌদি ঘাঁটিতে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্র এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা পরিষ্কার করে বলেন, সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। এদিকে সৌদি জোটের একটি ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সেনাবাহিনী। গতকাল এটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। এ ধরনের খবরের বিষয়ে যাতে কারো মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি না হয় সে কারণেই এই ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনি বাহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে গোয়েন্দা ড্রোনটিকে শনাক্ত করার পর সেটাকে টার্গেট হিসেবে লকড করা হয়েছে এবং এরপর ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে তা আকাশেই ছিন্নভিন্ন হয়ে গেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, CH-4 মডেলের একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দার তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে, তবে ড্রোনটি চীনের তৈরি বলে তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান। বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের এবং ইরাক ও আফগানিস্তানে আমেরিকা ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধাপরাধের তদন্ত করছিলেন। তাকে যাতে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করেছিল ইসরায়েল। পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনসুদার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। গতকাল ICC-র 131টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটিতে অংশ নেয়। এতে করিম খানের পক্ষে ভোট পড়ে 72টি, 9 বছরের জন্য এই পদে নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল 62 ভোট। করিম খানের বিপরীতে নির্বাচনে আয়ারল্যান্ড, স্পেন ও ইতালির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। 2019 সালের ডিসেম্বর মাসে বেনসুদা প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছিলেন গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল যুদ্ধাপরাধ করে থাকতে পারে। বেনসুদা সরে যাওয়ার পর এই তদন্ত এখন এগুতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিএনপির সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকাল 10টা থেকে বিএনপির এই সমাবেশ চলছিল। পরে দুপুর 12টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশে প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষ পর্যায়ে মঞ্চের সামনে এসে বক্তৃতা বন্ধ করতে বলে পুলিশ। এরপর লাঠিপেটা শুরু করলে বিএনপি নেতাকর্মীরা তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। এ সময় লাঠিচার্জে ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, তবিয়ত রহমান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শফি, শহীদুল্লাহের ছাত্র দলের সভাপতি শাহিন এবং এসএম হলের নাহিদুজ্জামান শিপন সহ বিএনপি ও ছাত্রদল যুবদলের প্রায় 25-30 জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, দেশে গণতন্ত্র এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে। বিএনপি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু করেছে। আজ শনিবার দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমতো রচনা করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে। বিএনপি এদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আবারও জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গ। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবস 2021 উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরের 3-দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে একথা বলেন তিনি। জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন এমন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ তিনি শাহ আজিজ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন ও টাকা পাঠিয়েছে তৃণমূল নেতারা তা খেয়ে নিয়েছেন। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষের গরুর দুধে সোনা দিয়ে কি সোনার বাংলা হবে। তিনি আজ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট ময়দানে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি আরো বলেন, আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা সোনার বাংলা বানিয়ে দেখান।
আগে সোনার মধ্যপ্রদেশ বানান, আগে সোনার উত্তরপ্রদেশ বানান, আগে সোনার গুজরাট বানান, আগে সোনার ঝাড়খণ্ড বানান, আগে সোনার রাজস্থান বানান, সোনার হরিয়ানা বানান, তারপর বাংলার দিকে চোখ তুলে তাকাবেন,
বলছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি এক সময়ে গরুর দুধ থেকে সোনা পাওয়ার কথা বলায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রসঙ্গে আজ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ হাইকমিশনার নাদা আল নাসিব মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব সবই দেখছে, মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কারো দৃষ্টির বাইরে থাকবে না। গতকাল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। নাসিব সুস্পষ্ট করে বলেন, এটি পরিষ্কার যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী কিংবা নয় নির্বিচারে এমন কোন অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের আটক করা হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ, কিন্তু তাদের উপর সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর বের হয়েছে। এরপরই জাতিসংঘ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল। আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে দফায় দফায় বোমা হামলায় অন্তত 4 পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে পুলিশের একটি চেকপোস্টের উপর সন্ত্রাসী হামলায় অন্তত 4 নিরাপত্তাকর্মী নিহত এবং 7 আহত হয়েছেন। কান্দাহার পুলিশের একজন মুখপাত্র আজ এই তথ্য জানিয়েছেন। হামলায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি হামভি গাড়ি ব্যবহার করে। গতকাল কান্দাহার প্রদেশের অরগান্দাব এলাকায় আফগান সামরিক বাহিনীর অভিযানে অন্তত 18 তালেবান নিহত এবং 9 আহত হওয়ার পর একই প্রদেশে পুলিশ চেকপোস্টের উপর ওই হামলা হল। এদিকে কুনার প্রদেশের চাপাদারা এলাকায় এক পুলিশ কমান্ডারের উপর চালানো বোমা হামলায় ওই কমান্ডার সহ অন্তত 4 নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র হামলার কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত 3 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এ সমস্ত কোনো হামলার কথাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও স্বীকার করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ডোনাল্ড ট্রাম্পকেই সেদেশের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। ইউগভ ও ইকোনমিস্টের যৌথ জনমত জরিপের ফলাফলে এই তথ্য বেরিয়ে এসেছে। জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, আমেরিকার 46% মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছেন। একই সঙ্গে বারাক ওবামাকে তারা ইতিহাসের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। এই জরিপে জনপ্রিয়তার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 18 বেশি পেয়েছেন বারাক ওবামা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে জো বাইডেনের কাছে হেরে যান। এরপর নানা বিতর্কিত ও উস্কানিমূলক পদক্ষেপ নেন। এর ফলে নির্বাচনের পর তার জনপ্রিয়তায় আরও ধস নামে। বিশেষজ্ঞরা ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করছিলেন। এবার জনমত জরিপেও একই ধরনের তথ্য পাওয়া গেল। ইসলামী প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৭৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮৮৮৩ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাতলারি আজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ৭১২০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৮ জন। সৌভাগ্যক্রমে এ পর্যন্ত ১২,৯১,০০০ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত। এ পর্যন্ত সারা বিশ্বে ১০,৮০,০০০ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৩,৯৫,০০০ বেশি মানুষ মারা গেছেন। শুধুমাত্র আমেরিকাতেই মারা গেছেন ৪,৯২,০০০ বেশি মানুষ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতায় স্বাক্ষর করে তিন ইউরোপীয় দেশ গতকাল একটি যৌথ বিবৃতি দিয়ে ইরানকে অভিযুক্ত করেছে। ওই অভিযোগের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ একটি টুইট করেছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ পরমাণু সমঝোতার ক্ষেত্রে চূড়ান্ত অঙ্গীকার ভঙ্গ করেছে। তারাই এখন ইরানের সাথে নতুন চুক্তি করার কথা ভাবছে। পরমাণু সমঝোতায় নতুন রং লাগিয়ে, নতুন ঝলক দিয়ে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে আসার সুযোগ নিতে চাচ্ছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ এ প্রসঙ্গে গতকাল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। যারা নিজেরাই অঙ্গীকার ভঙ্গ করেছে, তারাই উল্টো ইরানকে অঙ্গীকার ভঙ্গের জন্য দায়ী করে সমঝোতা মেনে চলার জন্য ওই বিবৃতিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ব্যক্তিগত টুইটার পেজে ওই বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। আমেরিকা যেখানে এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পুরো সমঝোতাই লঙ্ঘন করেছে, যেখানে ইউরোপীয় ওই তিন দেশ সমঝোতায় দেওয়া নিজেদের অঙ্গীকারগুলোর বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের পক্ষে এ ধরনের বিবৃতি প্রদানের কোনো যুক্তি নেই বলে ডক্টর জারিফ মন্তব্য করেন। যে সমঝোতাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে সেটির বর্তমান অবস্থাটা কী, এ প্রশ্নটি সবার আগে উঠে আসবে। সমঝোতার সকল পক্ষ কি নিজ নিজ দায়িত্ব পালন করেছে যে এতে এখন নতুন করে কোনো বিষয়ে নতুন কোনো ধারার সংযুক্তির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? বাস্তবতা হলো, আমেরিকা ওই সমঝোতায় ফিরে এলো কি এলো না তা নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। ইরান বরং চায় তাদের উপর থেকে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় এবং তাদের যেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই সব অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। এসব অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিঃসন্দেহে আমেরিকা ও ইউরোপের। ইরানের সর্বোচ্চ নেতাও সম্প্রতি এ বিষয়ে ইঙ্গিত করে বলেছেন, আমেরিকা যখন মৌখিকভাবে বা কাগজে নয় বরং বাস্তবে ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, কেবল তখনই ইরান পুনরায় সমঝোতায় ফিরে আসবে। ইরান তখন পরিস্থিতি যাচাই বাছাই করে দেখবে। এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের অকাট্য নীতি। এই অভিন্ন নীতি থেকে কেউই পিছু হটবে না। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করতে গিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও মনে হচ্ছে সেই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ না করে বরং একইভাবে আগের ভ্রান্ত পথেই অগ্রসর হচ্ছে। যদি তাই হয় তাহলে আমেরিকা যে চার বছরের মধ্যে আবারও চুক্তি বাতিল করবে না তার গ্যারান্টি কে দেবে? এই প্রশ্নের উত্তরই এখন সময়ের দাবি।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি বাংলাদেশে কিশোর কিশোরীদের স্বাস্থ্য কল্যাণ পরিস্থিতি নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপের বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে ৩৪% বিবাহিত কিশোরী মনে করে স্বামীর কথা না শুনলে স্বামী তাকে শারীরিকভাবে আঘাত করার বা মারধরের অধিকার রাখে। ১৮% অবিবাহিত কিশোরীর ভাবনাও এমনই। গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ্যাডোলেসেন্স হেলথ অ্যান্ড ওয়েলবিং সার্ভে 2019-20 জরিপ প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও কল্যাণ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার উদ্দেশ্যে এই জরিপ পরিচালিত হয়। স্বামীর নির্যাতনের প্রতি কিশোরীদের মনোভাব নিয়ে জরিপে যে অভিমত ব্যক্ত করা হয়েছে তাকে পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতার প্রতিফলন বলে মনে করছেন নারী নেত্রী ও সমাজ বিজ্ঞানীগণ। এজন্য আইন বাস্তবায়নে সরকারি পর্যায়ে অবহেলাকে দায়ী করেছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। পারিবারিক অশিক্ষা এবং ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে সামাজিক পর্যায়ে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদল করা দরকার বলেও মনে করেন এই নারী নেত্রী।
এই যে আমরা বলছি পুরুষতান্ত্রিক যে মানসিকতা, আসলে সেটাই তো এই সোসাইটিটাকে লিড করছে, এবং এখানে যে যে ধর্মীয় যে কুপমণ্ডুক চিন্তা গুলোকে আসলে মানুষের মধ্যে প্রতি মুহূর্তেই মানে দেয়া হচ্ছে। আর এখানে স্কুল কলেজগুলোতে আসলে যে শিক্ষাটা দেয়া হয় সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় যে নীতি, যতই বলা হচ্ছে হ্যাঁ জেন্ডার সংবেদনশীল, কিন্তু সেখানে একজন নারী যে ভোগ্যপণ্য না, নারী যে মানে শুধু মা না, নারী শুধু বোন না, নারীকে প্রথম চিনতে হবে সে একজন মানুষ। এখন সে মানুষ হিসেবে তাকে চিনানোর উদ্যোগটা কি আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে? নেই। ফলে আমাদের টিচাররাও কিন্তু ওই পারিবারিক যে শিক্ষা সেটার মধ্যেই আছে।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল রেডিও তেহরানকে বলেন, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকে নিজের মানসিকতায় পরিবর্তন আনাটা জরুরি। এই জন্য সরকারিভাবে প্রচার অভিযান চালাতে হবে যাতে সমাজে এবং পরিবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
এটা আসলে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরি, কারণ যে নারীর প্রগতির কথা আপনি ভাবছেন সে নারীর নিজের কর্তা সত্তা সম্পর্কে যদি নিজেই আসলে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকে, পশ্চাৎপদ ধারণার মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু পরিবর্তনটা আনতে আমাদের অনেক সময় লাগবে।
কিশোরীদের স্বাস্থ্য ও কল্যাণ পরিস্থিতি প্রসঙ্গে পরিচালিত সরকারি জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক উন্নতি সাধন করলেও বাল্যবিবাহ, কৈশোরের ঝুঁকিপূর্ণ গর্ভধারণের হার এখনও বেশি। স্বাস্থ্য খাতে অর্জিত উন্নয়ন সমুন্নত রাখতে বাল্যবিবাহ রোধ করা এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত পর্যাপ্ত তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, স্কুলগামী ছেলেমেয়েদের পরিবার থেকে একটা গাইডেন্স দরকার, সঠিক পথে পরিচালনা করার দিক নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে। পরিবারের বাবা মা, বড় ভাই এবং স্কুলের শিক্ষকদেরকেও খেয়াল রাখতে হবে যে তারা কোথায়, কাদের সঙ্গে মিশছে, কি করছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান, এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের পাশে অবস্থিত দ্বীপাঞ্চলীয় পর্যটন শহর কেশম থেকে হরমুজগান প্রদেশেরই আরেকটি দ্বীপ কিসে গিয়েছিলাম। আধুনিক নির্মাণ শৈলীময় চমৎকার এই পর্যটন দ্বীপে ঘুরে বেড়াতে নিশ্চয়ই মন্দ লাগেনি আপনাদের। আজও আমরা এই দ্বীপেরই অন্য কোনো স্পটে ঘুরতে যাব।
গত আসরে আমরা বলেছিলাম কিসে বহু প্রজাতির জীবজন্তুর নিরাপদ বসবাস রয়েছে। সবচেয়ে বেশি যে প্রাণীটি এখানে চোখে পড়বে তা হল ইরানি হরিণ। কিস দ্বীপের আশেপাশের জলে বিভিন্ন ধরনের খাবারের মাছ এবং সুন্দর ও বিচিত্র বর্ণময় একুরিয়ামের মাছ, প্রবাল, ঝিনুক, ডলফিন, কচ্ছপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। দ্বীপের এইসব সৌন্দর্য একদিকে যেমন অনন্য প্রাকৃতিক আকর্ষণ, তেমনি পর্যটকরাও এগুলো দেখে বেশ আনন্দ বোধ করেন। পর্যটকদের আকর্ষণ করার মতো আরও বহু বিষয় রয়েছে এই দ্বীপে। চলুন তাহলে চমৎকার এই প্রবাল দ্বীপের আরও কিছু দর্শনীয় স্থানের সঙ্গে পরিচিত হওয়া যাক। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা ইরানের প্রবাল দ্বীপ, কিসের উপকূলীয় বনাঞ্চল, এখানকার বিচিত্র গাছগাছালি, জন্তু জানোয়ার দেখার সুযোগ পেয়েছি। বিশেষ করে এখানকার ইরানি হরিণ এবং আশেপাশের উপকূলের জলে বিভিন্ন ধরনের খাবারের মাছ, সুন্দর ও বিচিত্র বর্ণময় অ্যাকুরিয়ামের মাছ, প্রবাল, ঝিনুক, ডলফিন, কচ্ছপ ইত্যাদি লক্ষ্য করেছি আমরা। হারিরে শহর কিস দ্বীপের অন্যতম মূল্যবান ও ঐতিহাসিক আকর্ষণ। প্রায় 800 বছরের পুরনো এই শহরটি। প্রাচীন এই শহরটি তাই পর্যটকদের কাছে ইতিহাস এবং সভ্যতার দিক থেকে সমৃদ্ধ হবার কারণে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিস দ্বীপের উত্তর উপকূলের একেবারে কেন্দ্রে অবস্থিত আনুমানিক 3 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই হারিরে শহর প্রাচীন বহু ঐতিহ্যে সমৃদ্ধ।
যেসব পুরাতাত্ত্বিক নিদর্শন এখানে দেখতে পাওয়া গেছে সেসব প্রমাণ করে হারিরে শহরটি একসময় এই অঞ্চলের একটি বিশাল এবং সমৃদ্ধ শহর ছিল এবং বিশাল এক জনগোষ্ঠীর বাসস্থান ছিল এখানে। এই শহরের নিদর্শনগুলোর মধ্য থেকে যেটুকু অবশিষ্ট রয়েছে তা নগরের স্থাপত্যশৈলীর সমৃদ্ধির কথা মনে করিয়ে দেয়। তবে দুঃখজনক ব্যাপার হল তোরণ, ছাদ কিংবা সিলিংয়ের যেসব অংশবিশেষ পাওয়া গেছে সেগুলোর খুব কমই অক্ষত রয়েছে। কেবল পাথরের খিলান আকারের নিদর্শনগুলোর কিছু কিছু পুরোপুরি ধ্বংসের হাত থেকে সুরক্ষিত আছে। বন্দরের এক্সটেনশন ভবনগুলো এবং সেখানকার অফিসগুলো যেগুলো এই হারিরে শহরে নির্মাণ করা হয়েছিল সেগুলোর কিছু কিছু দেখতে পাওয়া যায় এখনও। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি। মিউজিক বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম হারিরে শহরের ধ্বংসাবশেষ এবং স্থাপত্য নিদর্শনের ঐতিহ্য নিয়ে। হারিরে শহরটি বিভিন্ন অংশ বা বিভাগ নিয়ে গঠিত। এই বিভাগগুলির মধ্যে আমরা বাথ কমপ্লেক্স মানে গণ হাম্মামখানা, ওয়ার্কশপ বিভাগ এবং শিল্প বিভাগ, অভিজাত বাড়ি, ঐতিহাসিক মসজিদ, কাজ শিল্পের ওয়ার্কশপ এবং পানি সরবরাহ ব্যবস্থার প্রাচীন ক্যানেলের কথা উল্লেখ করা যেতে পারে। খুব কম পর্যটকই আছেন যারা কিস দ্বীপ ভ্রমণে গিয়ে এই প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো না দেখে ফেরেন। যাই হোক, এবার এই হারিরে শহর ছেড়ে আরেকটি শহরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই শহরটিও বেশ প্রাচীন, নাম হল করিজ শহর। এই শহরটি দেখার প্রতিও পর্যটকদের ব্যাপক আকর্ষণ লক্ষ্য করা যায়।
করিজ শহরটির বিশেষত্ব হল এটি বেশ প্রাচীন, মানে 2500 বছরের পুরনো একটি শহর। এই শহরেরও পানি সরবরাহ ব্যবস্থার প্রাচীন ক্যানেলের কথা উল্লেখযোগ্য। আসলে কিসের পানি সরবরাহ ব্যবস্থা মানে ক্যানেলের প্রচলন হয়েছে 2500 বছর আগে। পারস্য উপসাগরের পানি লবণাক্ত, কিন্তু এই ক্যানেলের মাধ্যমে সরবরাহকৃত পানি মিষ্টি, যার ফলে যারাই এখানে বসবাস করে তাদের জন্য এই ক্যানেলের পানি সরবরাহ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তবে মজার ব্যাপার হল 10,000 বর্গমিটার আয়তনের এই শহরটি এখন মাটির নিচের একটি বিস্ময়কর শহরে পরিণত হয়েছে। করিজ শহর কিসের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনের একটি। সারা বছর জুড়েই দেশি বিদেশি অসংখ্য পর্যটক এই শহরটি পরিদর্শন করতে আসে। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম করিজ শহরের কথা। 2500 বছরের পুরনো এই শহরটি মাটির 16 মিটার নিচে অবস্থিত। এই শহরের কাঠামোটি গড়ে উঠেছে কিশ এবং ইরানি ঐতিহ্যবাহী শিল্পশৈলীর সংমিশ্রণে। এখানকার ঘরগুলোর ছাদ 8 মিটার উঁচু এবং এর বেশিরভাগ ছাদই জীবাশ্ম, ঝিনুক এবং প্রবাল দিয়ে পূর্ণ। বলা হয়ে থাকে যে বিশ্বের একমাত্র প্রবাল দ্বীপ কিশের মধ্যখানে এই করিজ শহরের অবস্থান। এখানে একটি জাদুঘর গড়ে তোলা হয়েছে। ওই জাদুঘরে প্রবাল, জীবাশ্ম, ঝিনুক ইত্যাদি সহ এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলোর দেখার সুযোগ রয়েছে। একটা মজার ব্যাপার হলো, কিশ দ্বীপের আবহাওয়া সাধারণত গরম, তবে এই বিস্ময়কর শহর করিজের আবহাওয়া সবসময় উপভোগ্য রকমের ঠান্ডা। গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়ও আবহাওয়া গরম হয় না।
অদ্ভুত রকমের এই আবহাওয়া সারা বছর জুড়েই অভিন্ন থাকে, তেমন কোনো পরিবর্তন আসে না আবহাওয়ায়। এ কারণে গরমের সময়ও পর্যটকরা, রসিক ভ্রমণিকরা এই কিশ দ্বীপে বেড়াতে আসে, উপভোগ করে এখানকার বিচিত্র প্রাকৃতিক বিস্ময়। তো পরবর্তী আসরে ইনশাআল্লাহ আরও কিছু কথা বলার চেষ্টা করব।
কথা হবে আবারও পরবর্তী আসরেও। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে যান, বললেন মাহমুদা ইত্তেফাক। ওবায়দুল কাদের বললেন, আওয়ামী লীগ নেত্রী মাহমুদার বক্তব্যের ভিডিও পরীক্ষা করা হচ্ছে। রাষ্ট্রীয় 13 প্রতিষ্ঠানে লোকসান 3000 কোটি টাকা, দৈনিক যুগান্তর। মানব জমিনের শিরোনাম, বিএনপি সমাবেশে পুলিশের লাঠি পেটা, আহত 30, আটক 17। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই, বললেন সেতুমন্ত্রী কালের কণ্ঠ। মিয়ানমারে আন্দোলনকারীদের গ্রেপ্তারে বাড়ছে বিক্ষোভ সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। নিশানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, করা হয় বাড়ির রেখে দাবি জৈশ জঙ্গির, আনন্দবাজার পত্রিকা। ত্বক স্পর্শ রায় নিয়ে বিতর্কের জের মেয়াদ কমল, বোম্বে হাইকোর্টের বিচারপতির আজকাল। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর, সেনাবাহিনীকে 118টি অর্জুন ট্যাঙ্ক দিচ্ছেন প্রধানমন্ত্রী, সংবাদ প্রতিদিন। শ্রোতবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, একথা বলেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে যে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছিল, সেই খেতাব কেড়ে নেওয়া হবে বলে সম্প্রতি সরকারের একটা পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তথ্যমন্ত্রী আজকে যে কথা জানিয়েছেন যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, সেটি আপাতত এক রকমের বিএনপির জন্য স্বস্তির কথা হতে পারে। তবে চূড়ান্তভাবে যদি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া হয়, তাহলে সেটি বিএনপির জন্য অবশ্যই স্বস্তিদায়ক হবে না, এবং এ নিয়ে দেশে একটা অস্থিতিশীলতা ও অরাজকতা তৈরি হবে নতুন করে, এ কথা মোটামুটি আমরা ধারণা করছি বা আশঙ্কা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অবস্থা তৈরি করা হলো, সেই অবস্থা কতটা জরুরি, কতটা প্রয়োজন ছিল এই অবস্থা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই সমস্ত অনেকটা সেটেলড ইস্যু, মীমাংসিত ইস্যু, জিয়াউর রহমান খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধের পরপরই, তিনি ক্ষমতা এসে খেতাব নিয়েছেন তা কিন্তু নয়, তাকে খেতাব দিয়েছে আর দশজনের সাথেই, অর্থাৎ অন্যরা যারা বীরশ্রেষ্ঠ বীরতম বীর প্রতীক বীর বিক্রম খেতাব পেয়েছেন তার সাথে জিয়াউর রহমান পেয়েছেন, তিনি কোনো লবিং গ্রুপিং করে খেতাব নিয়েছেন তাও নয়। এবং খেতাব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকের আওয়ামী লীগ যার নামে পরিচালিত হয় সেই ব্যক্তি কিন্তু তাকে খেতাব দিয়েছিলেন। ফলে এখন যে খেতাব কেড়ে নেওয়া হচ্ছে বা নেওয়া সিদ্ধান্ত করা হচ্ছে সেটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে করা হচ্ছে বলে বিএনপি যেমন বলছে তেমনি অনেকেই মনে করেন, আমিও ব্যাপারটা ভালো রাজনীতি হিসেবে দেখছি না। সেক্ষেত্রে আমার মনে হয় যে দেশের সামগ্রিক শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য এই ধরনের মীমাংসিত ইস্যুর দিকে হাত না বাড়ানোই ভালো, তাতে দেশের সামগ্রিক রাজনীতি আমি মনে করি ভালো থাকে।
আমেরিকা দাবি করছে ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে, আর ইরান বলছে আগে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যৌক্তিক অবস্থান কোন?
জি, আমেরিকা দাবি করছে যে ইরান পরমাণু সমঝোতার পুরোপুরি বাস্তবায়ন ঘটাবে, অর্থাৎ পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের যে সমস্ত কর্মতৎপরতায় সীমাবদ্ধতা আনার কথা ছিল তা পরিপূর্ণভাবে করবে, আর আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরবে। এখানে ফাঁক আছে একটা, ফাঁকটা হচ্ছে এই যে ইরান তার পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে তার পক্ষ থেকে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে আমেরিকা এই পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তা কি হয়, সেটি কি কোনো যৌক্তিক কথা? এটা যৌক্তিক কথা না, কারণ আমেরিকা পরমাণু সমঝোতায় ছিল, আমেরিকা বেরিয়ে গেছে, তাকে আবার ফিরে আসতে হবে তার মতো, এটা তার দায়িত্ব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসলেই তো হবে না, পরমাণু সমঝোতার প্রধান শর্ত হচ্ছে যে ইরান তার পরমাণু কর্মসূচির কিছু অংশ লাগাম টেনে ধরবে আর আমেরিকা এবং অন্যরা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। তো ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে আর তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না তা তো হয় না, তার মানে ইরান এখন যে কথা বলছে আমি মনে করি এটি অত্যন্ত বেশি যৌক্তিক, এটিই সঠিক যে আমেরিকা যেহেতু পরমাণু সমঝোতায় ছিল তারা বেরিয়ে গেছে তাদেরকে ফিরে আসতে হবে, এবং এই পরমাণু সমঝোতা ফিরে আসার আগে তাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং এটি যৌক্তিক, তাছাড়া তার কি প্রয়োজন পরমাণু সমঝোতায় ফিরে আসা? পরমাণু সমঝোতার সবচেয়ে বড় সংকট এখন তৈরি হয়ে আছে যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কি যাচ্ছে না, সেটি যখনই আমেরিকা নিশ্চিত করবে তখন আমার মনে হয় না যে এই সমঝোতা বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নিশানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল করা হয় বাড়ির রেকে, দাবি জৈশ জঙ্গির, আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর হামলা ছক কষেছিল পাকিস্তানের জঙ্গিরা। সম্প্রতি শ্রীনগর থেকে ধৃত জৈশ জঙ্গি ইয়াদত উল্লাহ মালিককে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারী। 2016 সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানের জঙ্গিদের নিশানার তালিকায় শীর্ষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জম্মু কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা ইয়াদতকে 6 ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। জৈশ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর অন্যতম শাখা লস্করে মোস্তফার প্রধান ছিলেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর, সেনাবাহিনীকে 118টি অর্জুন ট্যাঙ্ক দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে বড় পদক্ষেপ, এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 118টি অত্যাধুনিক অর্জুন ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, আগামীকালের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি অর্জুন মার্ক 1A ট্যাঙ্ক সেনার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। ত্বক স্পর্শ রায় নিয়ে বিতর্কের জের মেয়াদ কমল বোম্বে হাইকোর্টের বিচারপতির, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ত্বক স্পর্শ নিয়ে কিছুদিন আগে যৌন নির্যাতনের ঘটনায় বিতর্কিত রায় দেওয়ায় বোম্বে হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিল সারা দেশের মানুষ। বিতর্কিত সেই রায় নিয়ে সারা দেশে শুরু হয় প্রতিবাদ এবং সমালোচনা। বোম্বে হাইকোর্টের সেই অতিরিক্ত বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার মেয়াদ নতুন করে মাত্র 1 বছরের জন্য বাড়ানো হলো। বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরান ও ইরাকের মধ্যে পারস্য উপসাগরী কেন্দ্রিক যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোর অঞ্চলে চালানো খাইবার অভিযান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমরা আগেও বলেছি ইরাকের গোলন্দাজ ইউনিট ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রাচ্য ও পাশ্চাত্যের তৎকালীন দুই পরাশক্তি নিয়মিত বাগদাদকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছিল বলে এই দিক দিয়ে দেশটির শক্তি আরও বেড়ে যায়। যখনই ইরাকি বাহিনী কোনো রণাঙ্গনে ইরানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হতো, পরাশক্তিগুলো তাৎক্ষণিকভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে ইরাকের সেই ক্ষতি পুষিয়ে দিত। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে পদাতিক বাহিনীর সৈন্যদের জন্য অতি সাধারণ মানের আগ্নেয়াস্ত্র সংগ্রহ করাই দুরূহ হয়ে পড়েছিল। কিন্তু ইরানের শক্তিশালী দিক ছিল এদেশের বিপুল পরিমাণ সাহসী ও স্বেচ্ছাসেবী যোদ্ধা এবং রাত্রিকালীন যুদ্ধে ইরানের পারদর্শিতা। ইরাকি বাহিনী আগ্রাসন চালানোর পর সারা দেশে দলে দলে তরুণ ও যুবকের দল যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নাম লেখাতে সেনা পোস্টগুলোতে ধর্ণা দিতে শুরু করে।
ফলে প্রধানত লোকবলের উপর ভিত্তি করে যুদ্ধ করার পরিকল্পনা মাথায় নিয়ে ইরানের সেনা কমান্ডাররা পরবর্তী অভিযান পরিচালনা করার জন্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোর অঞ্চল বেছে নেন। সমুদ্রপৃষ্ঠের প্রায় সমান উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে রয়েছে প্রচুর জলাশয়। এসব জলাশয়ের বেশিরভাগ নলখাগড়া ও এ জাতীয় উদ্ভিদ ও লতাগুলো পরিপূর্ণ এবং এসব জলাশয়ের বেশিরভাগ অনাবাদী ভূমি। এসব জলাশয়ের ভেতর দিয়ে মানুষের যাতায়াত ছিল না বললেই চলে। কাজেই এই অঞ্চল দিয়ে ইরানি যোদ্ধারা ইরাকি সেনাদের উপর হামলা চালাতে পারে এমন ধারণা বাগদাদ কখনোই করেনি। এখানকার সীমান্তের ওপারেই দুদেশের যৌথ জলাশয়ের মাঝখানে ছিল ইরাকের উত্তর মাজনুন ও দক্ষিণ মাজনুন নামের দুটি তেল সমৃদ্ধ দ্বীপ। ইরানি কমান্ডাররা এই দুটি দ্বীপ দখল করে ইরাকের বসরা ও আল আম্মারা শহরের মধ্যবর্তী মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেন।
সে সময়ে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি টানার জন্য তেহরানের সামনে দুটি মৌলিক পরিকল্পনা ছিল। প্রথম পরিকল্পনা ছিল সাদ্দাম সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। দ্বিতীয় পরিকল্পনা ছিল বসরার মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে আলোচনার টেবিলে বসে যুদ্ধের ইতি টানা। বসরা দখল করতে পারলে ইরাকের আগ্রাসনের ফলে যে ক্ষতি হয়েছিল তা যেমন পুষিয়ে নেওয়া সম্ভব হতো, তেমনি আলোচনার টেবিলে বসরার ট্রাম্প কার্ড ব্যবহার করে ইরাক সরকারকে আগ্রাসী হিসেবে চিহ্নিত করা সম্ভব হতো। ইরানের তৎকালীন পার্লামেন্ট স্পিকার ও যুদ্ধের কর্মকৌশল প্রণয়নের অন্যতম নীতি নির্ধারক আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি এ সময় ইরানের সেনা কমান্ডারদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, যদি ইরাকের অভ্যন্তরে অভিযান চালিয়ে এমন কোনো গুরুত্বপূর্ণ শহর বা অঞ্চল দখল করা যায় যা ব্যবহার করে আমরা ইরাকের কাছ থেকে আমাদের অধিকার আদায় করে নিতে পারি, তাহলে সেই অভিযান চালাতে হবে।
তিনি ইরানি সেনা কমান্ডারদের আরও বলেন, আপনারা যদি এই অভিযানে সফল হন এবং বসরা আম্মারা মহাসড়ক দখল করতে পারেন, তাহলে আমরা যুদ্ধ সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারব। আয়তুল্লাহ রাফসানজানির এ বক্তব্যে ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং এর সূত্র ধরে হোর অঞ্চলে খাইবার নামক অভিযান চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়। রামেজান অভিযানের পর খাইবার ছিল ইরানের পক্ষ থেকে চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুর্জিস্তান প্রদেশ এবং ইরাকের বসরা শহরের উত্তর ও পূর্ব অংশে এই অভিযান চালানো হয়। ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি অভিযানটি শুরু হয়। অভিযানে ইরানের ২০০ কমব্যাট ব্যাটালিয়ন ও প্রায় ৫০০ গানবোট অংশ নেয়।
এই অভিযানের পরিকল্পনায় ৮০টি হেলিকপ্টারে করে ফ্রন্টে ৩৬ সেনা নামিয়ে দেওয়ার কথা থাকলেও বাস্তবে ২৩টি হেলিকপ্টার কাজে লাগানো হয়। ইরাকি বাহিনীকে হতভম্ব করে দিয়ে অভিযানটি পরিচালনা করার জন্য ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই, প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় কয়েকজন সেনা কমান্ডার ছাড়া আর কাউকে আগে থেকে এই অভিযানের কথা জানানো হয়নি। খাইবার অভিযানটি ছিল এর আগে চালানো অভিযানগুলো থেকে সম্পূর্ণ আলাদা। অভিযান শুরুর ২ মাস আগে থেকে IRGC-র সেনা ইউনিটগুলো জলাশয়ে বোট চালানোর প্রশিক্ষণ নিতে নেমে যায়। প্রতিটি ইউনিট ৫০ থেকে ১০০টি বোট সঙ্গে নিয়ে এই প্রশিক্ষণ চালাতে থাকে। সেই সঙ্গে ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর পাইলটরা খুজিস্তান প্রদেশের গাভখুনি জলাশয়ে রাতের বেলা উড্ডয়নের কসরত করতে শুরু করেন।
ইরানের হেলিকপ্টারগুলোর সমস্যা ছিল এই যে, এগুলো নাইট ভিশন ক্যামেরায় সজ্জিত ছিল না, ফলে পাইলটদেরকে রাতের বেলা বারবার অনুশীলনের মাধ্যমে রাত্রিকালীন অভিযানের জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল। এদিকে শুরু থেকেই প্রাচ্য ও পাশ্চাত্যের সর্বান্তক পৃষ্ঠপোষকতা নিয়ে ইরাকি বাহিনী গোটা সীমান্ত জুড়ে অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করে ইরানের জন্য যুদ্ধ করাকে দুঃসাধ্য কাজে পরিণত করেছিল। এ কারণে ইরান খাইবার অভিযান চালানোর জন্য জলাভূমিতে পূর্ণ একটি অঞ্চলকে বেছে নেয় যাতে আগ্রাসী ইরাকি বাহিনী তার গোলন্দাজ ও সাঁজোয়া ইউনিটগুলোকে সহজে সেখানে নিতে না পারে। ইরানি সেনা কমান্ডাররা নিজেদের পদাতিক বাহিনী দিয়ে শত্রুকে ঘায়েল করার জন্য হরুল হোয়াইজা অঞ্চলকে বেছে নেন। ওদিকে ইরাকি বাহিনী খাইবার অভিযানের আগে জার্মানির কাছ থেকে মাস্টার্ড গ্যাসের মতো কিছু ভয়ানক রাসায়নিক গ্যাস সংগ্রহ করেছিল। তারা এই অভিযানের শুরুতে ইরানের বিরুদ্ধে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করে।
ইরাকের বসরা আল আম্মারা মহাসড়ক দখল করে ইরাকি সেনাবাহিনীর তৃতীয় ও চতুর্থ ডিভিশনের মধ্যে সম্পর্ক ছিন্ন করে ফেলা, দজলা নদীর পশ্চিম তীরে ইরানি যোদ্ধাদের মোতায়েন করা এবং ইরাকের বসরা প্রদেশে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা ছিল খাইবার অভিযানের উদ্দেশ্য। পাশাপাশি ইরাকের তেল সমৃদ্ধ দুই দ্বীপ উত্তর মাজনুন ও দক্ষিণ মাজনুন দখল এবং দুদেশের সীমান্তবর্তী বিশাল জলাশয় হরুল হোয়াইজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকেও এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়। এসব লক্ষ্য অর্জিত হলে ইরাকের কাছ থেকে ইরানের দাবিগুলো আদায় করে অচিরেই যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব হতো।
যুদ্ধের সূচনাকারী হিসেবে ইরাকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার লক্ষ্যে তেল সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ মাজনুন দ্বীপ দখলের পরিকল্পনা করা হয়। খাইবার অভিযানের জন্য যে বিস্তীর্ণ অঞ্চলকে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয় তার আয়তন ছিল প্রায় ১১৮০ বর্গ কিলোমিটার, আর এই ভূখণ্ডের বেশিরভাগ জুড়ে ছিল নল খাগড়া জলাশয়। এই জলাশয়ের ইরাক অংশে ছিল ১৬০ বর্গ কিলোমিটার আয়তনের দুই মাজনুন দ্বীপ। এই দুই দ্বীপে ৫০টি তেলকূপ ছিল। তেল উত্তোলন ও সরবরাহের স্বার্থে জলাশয়ের মধ্যে বাঁধ দিয়ে কৃত্রিমভাবে দ্বীপ দুটি সৃষ্টি করেছিল ইরাক সরকার।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা খাইবার অভিযানের মূল যুদ্ধ এবং এই অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখন বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেবে, তবে হাতে থাকা সর্বশেষ আর একটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রেস ক্লাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের উপর পুলিশের হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আজ শনিবার বিকেলে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, পৈশাচিক এই হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, লাঠিপেটা করে অনেকের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আবারও বলেছে ইরান। সরিয়ে দেওয়া হল আইসিসির চিফ প্রসিকিউটর বেন সুদাকে ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্ত প্রশ্নের মুখে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ, পুলিশের লাঠিচার্জে পণ্ড। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন খেয়ে ফেলেছেন তৃণমূল নেতারা, রাজ্য বিজেপির দাবি। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.